اخلاص ایمون مرے یا الہی.
الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین
اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیک یا رسول اللہ وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله.
درود پاکের অগণিত অসংখ্য ফজিলত রয়েছে. Lord of blessings reciting durood e pak upon beloved prophet sallallahu taala alaihi wa alihi wasallam. One of the benefit of reciting durood jemon ti bornito royeche at targhib wa tarhib kitaber moddhe hazar sayyiduna abu darda radhiyallahu anhu theke bornito priyo nabi حضور عربی صلی اللہ تعالی علیہ وآلہ وسلم ارشاد کریں جے بیکتی آمار اوپر سکالے دس بار ایبن سندھائے دس بار درود شریف پاٹ کربے تار جنو قیامتر دین آمار سپارش نصیب ہوبے تار نصیب ہوبے قیامتر دین سپارش اللہ نبی صلی اللہ تعالی وآلہ وسلمر শাফাআত. আরও একটি ফজিলত রয়েছে, যে ব্যক্তি জুমার দিন আশি বার দরুদ শরীফ পাঠ করবে তার আশি বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে. তো আমরা আশি বার তো পাঠ করবই করব, যদি সম্ভব হয় তারও বেশি আমরা পাঠ করব ইনশাআল্লাহ আজ্জাবাজাল, নিয়ত করে নিই অধিক হারে আমরা দরুদ শরীফ পাঠ করব. কিছু ভালো ভালো নিয়ত হয়ে যাক. হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, ইন্টেনশন অফ মুসলিম ইজ বেটার দ্যান ইজ অ্যাকশনস. সো লেটস দ্যাম মেক গুড ইন্টেনশনস বিফোর লিসেনিং সুন্না ইন্সপায়ার্ড স্পিচ. আসুন কিছু ভালো ভালো নিয়ত করে নিই. অন্তত একটি নিয়ত করা যেতেই পারে, আর তা হলো এই যে শুরু থেকে শেষ পর্যন্ত, ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড আমরা বয়ান শ্রবণ করব আল্লাহ তবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে ইনশাআল্লাহ. আর এই বয়ানের ভিতর থেকে যে সকল শিক্ষণীয় বিষয়াদি তথা মাদানী ফুল আমরা অর্জন করব, সেই মাদানী ফুলগুলোকে হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে এর সৌরভ দ্বারা নিজেকে সুরভিত করব, অর্থাৎ আমল করব, পাশাপাশি সেই সৌরভকে অন্য মুসলমানের কাছেও পৌঁছে দেব, অর্থাৎ নেক আমলের দাওয়াত দেব. অনেক সময় আমরা গায়ে সুগন্ধি মেখে রাস্তা দিয়ে হেঁটে যাই, সেই সৌরভ অন্য মুসলমানের কাছে পৌঁছায় কি পৌঁছায় না? পৌঁছায়. তো নেকির দাওয়াতটা এমনই একটা সৌরভ যে আপনি কিছু ভালো কথা, কিছু নেক কথা, কিছু নেক আমলের কথা আপনি কাউকে বললেন, সে তার উপর আমল করল, ইনশাআল্লাহ তার যে আমল রয়েছে, তার যে চরিত্র রয়েছে, তার যে স্বভাব রয়েছে, অভ্যাস রয়েছে, সেটাও সুরভিত হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জাবাজাল. প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, খুবই চমকপ্রদ একটি বিষয় আজকে চয়ন করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে. সে বিষয় সম্পর্কে আজ আমরা শুনব, আর সে বিষয় হচ্ছে দোয়ার গুরুত্ব ও ফজিলত, ইম্পর্টেন্স অফ সাপ্লিকেশন. দোয়া আমরা করি, মুনাজাত আমরা করি, সেই দোয়ার যে গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে, সে সম্পর্কে আজ আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল. দোয়া কবুলের জন্য মুমিন মুসলমান আল্লাহ তাআলার দরবারে শরণাপন্ন হয়, আকুতি মিনতি করে কায়মনোবাক্যে. হ্যাঁ, কে দোয়া করছে? সৃষ্টি দোয়া করছে তার স্রষ্টার কাছে, যিনি সৃষ্টি করেছেন তার দরবারে সৃষ্টি দোয়া করছে স্রষ্টার কাছে. আহা, মানে এই যে দোয়াটা, এই দোয়ার কথা শুনলে হৃদয়টা প্রশান্তি লাভ করে। অনেক সময় আমরা বলি না, ভাই একটু দোয়া করবেন আমার জন্য, অনেককে বলি ইমাম সাহেব একটু দোয়া করবেন, হুজুর একটু আমার জন্য দোয়া করবেন, খুব পেরেশানিতে আছি, হুজুর আমার সন্তান পরীক্ষা দিচ্ছে দোয়া করবেন, হুজুর আমার মা বাবা অসুস্থ, আত্মীয় স্বজন অসুস্থ একটু দোয়া করবেন, হুজুর আমার অমুক আত্মীয় মারা গেছে একটু দোয়া করবেন। এই যে দোয়া, দোয়ার কথোপকথন, দোয়ার ভাব আদান প্রদান, কনভারসেশন, এই এটার যে এত ইম্পর্টেন্স রয়েছে, এত এত গুরুত্ব রয়েছে, সেটা আমরা একটু বুঝতে পারবো আজকের আলোচনা থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বিপদ আপদ, ক্ষমা ও কিছু চাওয়া এবং ভাগ্য পরিবর্তনের আশায় মমিনগণ দু হাত তুলে তার সৃষ্টিকর্তার দরবারে ফরিয়াদ করেন। আল্লাহ তাআলা অত্যধিক লজ্জাশীল। আমরা লজ্জাশীলতার কথা যখন বলি তখন সৃষ্টির কথা বলি, কিন্তু আমাদের রব তাআলাও যে লজ্জাশীল কীভাবে, আসুন আমরা কিছুটা আলোচনার মাধ্যমে উপলব্ধি করার চেষ্টা করি। আল্লাহ অত্যধিক লজ্জাশীল, দয়াময় ও পরম করুণাময়। যখন কোনো বান্দা তার নিকট দু হাত তুলে প্রার্থনা করে তখন তিনি তাকে শূন্য হাতে ফিরিয়ে দেন না। কত দয়ালু আমার রব তাআলা। হ্যাঁ, বান্দা দোয়া করতে দেরি আর কবুল হতে সময় লাগে না, দোয়া মুহূর্তেই কবুল হয়ে যায়। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল করিমের মধ্যে সূরা মুমিনের মধ্যে ইরশাদ করেন, উদউনি আস্তাজিব লাকুম, কল আপন মি আই উইল রেসপন্ড টু ইউ, তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। শিখাচ্ছেন কে? স্রষ্টা। কাকে? সৃষ্টিকে, বান্দাকে, যে তোমরা আমার কাছে দোয়া করো, দোয়া আমি কবুল। এখন প্রশ্ন হলো কোথায় করব, কখন করব, কিভাবে করব, প্রশ্ন জাগে না? নানান প্রশ্ন মানুষের মাঝে, মনের মাঝে দানা বাঁধে, উঁকি দেয়। দোয়া কবুল হওয়ার আনন্দই আলাদা। চোখের পানি ফেলে তওবা, তাসবিহ ও দরুদ শরীফ পাঠের মাধ্যমে মূল্যবান সময়ে দোয়া করলে মহান আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করে নেন। এজন্যই চাই দোয়া কবুলের সময়কে কাজে লাগানো উচিত। ওই মোক্ষম সময়টা, সুবর্ণ গোল্ডেন অপরচুনিটি, এটাকে কাজে লাগানো উচিত, মোক্ষম সময়। কথায় আছে স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, যখন লোহা গরম হয়ে যায় তখন একে আঘাত করো। লোহা তো শক্ত, লোহাকে আঘাত করলে কিন্তু লোহা বাঁকাও হবে না, বেঁকাও হবে না, কিচ্ছু হবে না, অর্থাৎ আপনি যা বানাতে চাচ্ছেন তা হবে না। কামারের দোকানে দেখবেন গিয়ে যখন কোনো লোহাকে কামার কোনো কিছু বানাতে চায়, দা, কাঁচি, খুন্তি, কোদাল বানাতে চায়, তখন সেই লোহাটাকে সে গরম করে নেয়। যখন গরম হয়ে যায় তখন সেই গরম গলিত লোহাটাকে কামার যা ইচ্ছে তাই বানাতে পারে। তো এই জন্যই বলা হয়েছে যে ঝোপ বুঝে কোপ মারো, প্রবাদ বাক্য, খনার বচন, স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট। তো দোয়া তো আল্লাহ তাআলা কবুল করেই থাকেন, কিন্তু দোয়া মকবুলিয়াতের, দোয়া কবুল হওয়ার কিছু মোক্ষম সময় আছে, কিছু সুবর্ণ সুযোগ আছে, ওই সুযোগগুলোকে কাজে লাগাতে হয়। যেমন তাহাজ্জুদের নামাজের সময় দোয়া কবুল হয়, অর্থাৎ ধনুকের তীর তো মিস হয়ে যাবে টার্গেট থেকে, বন্দুকের গুলি মিস হয়ে যাবে কিন্তু আপনার দোয়া মিস হবে না। তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করুন। এরপর ফরজ যে নামাজগুলো আমরা আদায় করি সেই ফরজ নামাজের পরপরেই আপনি দোয়া করুন। আজান ও ইকামতের মধ্যবর্তী যে সময়টা আছে সেই সময় দোয়া করুন, দোয়া কবুল হয়ে যাবে। দুই খুতবার মাঝখানে যে বিরতিটুকু দেওয়া হয় সংক্ষিপ্ত, আ লিটল বিট টাইমিং বিটুইন খুতবাস, দুই খুতবার মাঝখানে যে ছোট্ট একটু বিরতি পাওয়া যায় ওই সময় দোয়া করে নিন। দোয়া কবুল হয়ে যাবে। জুমার দিন এমন এক মুহূর্ত রয়েছে যেই মুহূর্তে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, আর সেই সময়টি হচ্ছে খুবই সংক্ষিপ্ত, আর তা হচ্ছে আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়। তাহলে বোঝা গেল যে দোয়া কোন কোন সময় কবুল হয়, এছাড়াও কোন কোন ব্যক্তির দোয়া কবুল হয়। যেমন মজলুম ব্যক্তির দোয়া কবুল হয়, হাদিসে পাকে এসেছে তিন ব্যক্তির দোয়া কখনো রদ করা হয় না। এক নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় সফরকারী মুসাফিরের দোয়া, এরপর হচ্ছে মজলুম ব্যক্তির দোয়া, অত্যাচারিত যার উপর জুলুম করা হয়েছে। এখন যার উপর জুলুম করা হয়, মজলুম যারা, অত্যাচারিত যারা, নির্যাতিত যারা, নিপীড়িত যারা, তাদের দোয়া কিন্তু করা মাত্রই কবুল হয়ে যায়, কারণ তার হৃদয় তখন কি থাকে, খুবই ভারাক্রান্ত থাকে, খুব কষ্ট থাকে তার হৃদয়ে, আর আল্লাহ তাআলা বান্দার কষ্ট দেখতে পারেন না, আল্লাহ তাআলার কাছে ভালো লাগে না। এখন প্রশ্ন হলো, তাহলে আমরা কেন কষ্ট পাই, আমরা কেন বিপদে পড়ি, কেন পেরেশানিতে পড়ি? অ্যাকচুয়ালি আমরা যে কষ্টের মধ্যে পড়ি, বিপদ আপদে পড়ি, এগুলো হচ্ছে আমাদের হাতের কামাই, আমাদের হাতের উপার্জন। বান্দা যে গুনাহ করে, সেই গুনার কারণে বান্দার কাছে বিপদ আপদ আসে, পেরেশানি আসে। আর যদি কোনো নেক বান্দার কাছে কোনো পেরেশানি আসে, সে নামাজও পড়ছে, গুনাহও করছে না, কিন্তু তার কাছে পেরেশানি, অনেক দেখবেন আল্লাহওয়ালা ব্যক্তিগণ সবসময় অসুখ বিসুখে থাকে। আছে না নেককার বান্দা, আমাদের চোখে সবসময় দেখি যে নামাজও পাচক তো পড়ছে, জামাতের সাথে প্রথম কাতারে পড়ছে, মানুষের মনে কষ্ট দেয় না, মানুষের সাথে সবসময় সদাচরণ করে, নম্র আচরণ করে, কিন্তু তারা কেন অসুখ বিসুখে থাকে? তো আল্লাহ তাআলা এমন বান্দাকে বিপদে আপদে ফেলে তার মর্তবাকে বুলন্দ করে দেন, তার মর্যাদাকে সমুন্নত করে দেন, আল্লাহ তাআলার দরবারে তার মর্যাদা সমুন্নত হয়। আবার অনেক সময় বান্দা, নেককার বান্দাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, যে দেখি আমার বান্দা এই বিপদ আপদে আমাকে স্মরণ করে কি না। এমনিতে তো সুস্থ অবস্থায় আমাকে স্মরণ করে, কিন্তু বিপদ আপদের সময়, অসুস্থ হওয়ার সময় সে আমাকে স্মরণ করে কি না, পরীক্ষা তার ধৈর্য কতটুকু। আরেক দোয়া হচ্ছে, তিন ব্যক্তি বলেছি, আরেক হচ্ছে সন্তানের জন্য বাবার দোয়া। সন্তান পেরেশানিতে রয়েছে, সন্তান কামিয়াবি দরকার, সন্তানের একটা ভালো চাকুরি দরকার, আপনি বাবা, অ্যাজ এ ফাদার ইউ শুড সাপ্লিকেট ফর ইউর চিলড্রেন। বাবা হিসেবে আপনার দোয়া করলে এই দোয়া আপনার কবুল হয়ে যাবে। এই যে দোয়া, এই দোয়ার অনেক ফজিলত। সমাজে আজকাল বিভিন্ন মানুষ বিভিন্নভাবে নানান কথা ছড়িয়ে থাকে, ফিতনা ফ্যাসাদ, যে এই সময় দোয়া করবেন, এই সময় না, আচ্ছা অমুক সময় দোয়া, মানে বলা হয় যে এইভাবে দোয়া করা যাবে না, সম্মিলিত দোয়া নাই, এই দোয়া নাই, সেই দোয়া নাই, জানাজার পরে দোয়া নাই। অ্যাকচুয়ালি কি তাই, ফ্যাক্ট কি তাই? না, দোয়ার যে গুরুত্ব রয়েছে এটা তো আমরা শুনলামই। আসুন এই দোয়া আমরা কিভাবে করব। অনেক সময় আমি বলে থাকি বা জ্ঞানী গুণীজন বলে থাকে যে যখন আপনি গুনাহের মধ্যে হাবুডুবু খাচ্ছেন, নিমজ্জিত হয়ে গেছেন, মানে আপনি বুঝতে পারছেন যে আমি নেক আমল আমার দ্বারা হচ্ছে না, আমার দ্বারা নেক আমল হচ্ছে না, মেহরুম হয়ে গেছি আমি, বঞ্চিত হয়ে গেছি, মানে গুনাহের মধ্যে মানুষ যখন, বান্দা যখন ছোট ছোট গুনাহগুলো করতে থাকে না, ছোট ছোট, সে মনে করে এটা খুব ছোট গুনাহ, এই ছোট ছোট গুনাহগুলো করতে 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 এক সময় সে বিশাল গুনাহের চোরাবালিতে সে আটকে যায়, ধসে যায়। তো আমি বলি যে যখন আপনি গুনাহ হতে আসক্ত হয়ে যান, অর্থাৎ গুনাহ ছাড়তেই পারছেন না, তখন দোয়াকে নিজের জন্য মামুল করে নিন, দোয়াকে নিজের জন্য কি করে নিন, অপরিহার্য করে নিন নিজের উপরে। দোয়া করতে তো কোনো সমস্যা নেই, শেখে তরিকাত আমির আহলে সুন্নাত বলেন যে দোয়া করার জন্য হাত তুলে দেওয়াটা এটা শর্ত নয়, হাত তুলতেই হবে এটা শর্ত নয়, বাধ্যবাধকতা নেই। আপনি চলতে ফিরতে দোয়া করতে পারেন, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন আপনি দোয়া করেন, আল্লাহ আমার ঈমানকে তুমি হেফাজত করো, আল্লাহ আমার যেন অপমৃত্যু না হয়, হঠাৎ যেন কোনো মৃত্যু চলে না আসে, আল্লাহ আমাকে নেককার সন্তান দাও, আল্লাহ আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, রিজিকের মধ্যে খায়ের ও বারাকাত দান করে দাও। দোয়া কে করছে এটা তো চিন্তা করুন, সৃষ্টি করছে তার স্রষ্টার সাথে, আল্লাহ তাআলা শোনেন কি শোনেন না, দেখেন কি দেখেন না, আল্লাহ তাআলার জাত ও সিফাতের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা কেমন দ্রষ্টা, কেমন শ্রবণকারী, শ্রোতা। একটু কথা আমি বলার পরে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ তাআলার শ্রবণ শক্তি কত প্রখর আর দৃষ্টিশক্তি কত প্রখর। যে বলা হয়ে থাকে, ওলামায়ে কেরাম বলেন যে অমাবস্যার রাতে, অমাবস্যার রাত কেমন হয়, ঘুটঘুটে অন্ধকার, নিকষ কালো রাত, সেই অমাবস্যার রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া যে চলে তার পদধ্বনি আল্লাহ তাআলা শুনতে পান, পায়ের আওয়াজ। আমরা কি পিঁপড়ার আওয়াজ শুনি, পায়ের আওয়াজ? অনেক সময় দূর দিয়ে মানুষ হেঁটে গেলেও আমরা শুনি না, পিঁপড়ার আওয়াজ শোনা তো দূরের কথা। আর আল্লাহ তাআলা সেই অমাবস্যার রাতের কালো পাথরের উপরে কালো পিঁপড়া, তাকেও আল্লাহ তাআলা দেখতে পান। কেমন দ্রষ্টা আর কেমন শ্রোতা! তো আপনি দোয়া করছেন তো করছেন কার দরবারে? কোনো মখলুকের দরবারে না, কোনো রাজা বাদশার দরবারে না, যিনি বাদশারও বাদশাহ, রাজারও রাজা, রাজা ধীরাজ মহারাজ আমার আল্লাহ তাআলা, তার দরবারে আপনি দোয়া করছেন। সেই দোয়ার আদব কেমন হওয়া চাই, মনোযোগিতা কেমন হওয়া চাই? অনেক সময় আমরা দোয়া করি, দোয়া তো করি কিন্তু আমাদের মন থাকে অন্যদিকে, বাড়িতে মন থাকে, ব্যবসায় মন থাকে। তো আপনি যে দোয়া করছেন আল্লাহ তাআলার দরবারে, আপনি অ্যাপ্লিকেশন করছেন কিন্তু আপনার মনোযোগ অন্যদিকে। তো এটা দোয়ার কোনো আদব নয়। আচ্ছা, দোয়ার কিছু আদব রয়েছে, দোয়ার আদব কেমন রয়েছে? হাদিসে পাকে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন দোয়া করতেন, কখনো কখনো তার এই হাত থাকতো বক্ষ বরাবর, সিনা বরাবর এভাবে, কখনো কখনো দোয়ার কাইফিয়াত এমন হয়ে যেত, দোয়ার অবস্থা তিনি কাঁধ বরাবর হাত তুলে নিতেন, আবার কখনো কখনো এমনও হতো তিনি দুই হাত এতটা উপরে তুলে নিতেন যে তার বগল মুবারকের যে শুভ্রতা, সাদা অংশ, এটা প্রকাশ পেত, শুভ্রতা এতটাই উপরে তুলে দিতেন হাত। এটা দোয়ার একটা কাইফিয়াত, একটা অবস্থা। তো এই তিনভাবে দোয়া করার কথা এসেছে, সিনা পর্যন্ত, বক্ষ পর্যন্ত, কখনো কখনো কাঁধ পর্যন্ত, আবার কখনো কখনো উপরে। তো এভাবেও দোয়া করা যাবে। আর দোয়ার মধ্যে মনোযোগ অবশ্যই থাকতে হবে, কায়মনোবাক্যে দোয়া করতে হবে, কায়মনোবাক্যে। এরপর দোয়ার আরও কিছু আদব, মুহূর্ত তো আমি বলেই দিয়েছি কবুলিয়াতের মুহূর্ত, এমন কিছু দোয়া আছে সেই দোয়াগুলো করা যাবে না। কী কী দোয়া? যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম একবার মসজিদে নববী থেকে বের হলেন, তো দেখছেন এক যুবক দোয়া করছে। তো সেই যুবক দোয়া করছে যে হে আল্লাহ, আমাকে ধৈর্য ধারণের তৌফিক দাও, ধৈর্য ধারণের, জাস্ট পয়েন্ট টু বি নোটেড, একটু মনোযোগিতা কামনা করব, আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যে দোয়া কী কী দোয়া, কেমন কেমন দোয়া করা যায় না। তো সেই যুবক বলছে আল্লাহ আমাকে ধৈর্য ধারণের তৌফিক দাও, আমি যেন আরও বেশি ধৈর্যশীল হতে পারি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, তুমি কি যাবতীয় বিপদ আপদকে তুমি কামনা করছো যে তোমার কাছে আসুক, তুমি কি দাওয়াত দিচ্ছ, মানে তুমি কি বিপদ আপদ ডেকে আনছো তোমার দিকে? বুঝতে পেরেছেন কথাটা? যে নিজেকে ধৈর্য দান, মানে ধৈর্যশীল হওয়ার জন্য দোয়া করা। অনেকেই বলি আল্লাহ আমাকে ধৈর্যশীল বানিয়ে দাও, ধৈর্যশীল, ধৈর্য করার তৌফিক দাও, এই দোয়া করা যাবে না, মানে এটাকে বিপদকে ডেকে আনা, বরং আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে হবে যে আমাকে আমার সমস্ত বালা মুসিবত বিপদ আপদকে আল্লাহ তুমি দূর করে দাও, আমার জন্য আসানি দান করো, সহজ করে দাও, সহনীয় করে দাও, এমন দোয়া করা উচিত। অনেক সময় সন্তান যখন বড় হয়, অনেক বাবা বলে না সমাজে যে তোমাকে যদি জানতাম আমি যে তুমি বড় হয়ে এতটা চরম বেয়াদব হবে তাহলে তোমাকে জন্মই দিতাম না। অনেক মা বলে যে যদি জানতাম তুই এতটা অবাধ্য হবি, নাফরমানি করবি, তাহলে তোকে আতুর ঘরেই আমি গলা টিপে মেরে ফেলতাম। অতিষ্ঠ হয়ে মানুষ বলে, বলে কি না? বলে। সমাজে এমন নাফরমান সন্তান আছে কি না? সোশ্যাল মিডিয়াতে অহরহ আমরা দেখি যে বাবাকে ধরে মারছে, মাকে ধরে মারছে, আহ, মাকে ধরে কোলে করে পুকুরের মধ্যে ফেলে দিচ্ছে, বুড়ি মা ফেলে দিচ্ছে, ওই সিনগুলো দেখতে এত কষ্ট লাগে। মানে মানুষ কতটা নিচে নামলে এই ধরনের কাজগুলো করতে পারে তার বাবা মার সাথে। এখন প্রশ্ন হলো যে দোষটা কার, সন্তানের নাকি বাবা মার নাকি তার জন্মের? আমরা সন্তান তো চাই, আল্লাহ আমাকে ছেলে দাও, ছেলে দাও, বংশের প্রদীপ, মেয়ে হলে ছেলের জন্য উদ্গ্রীব হয়ে থাকি, আল্লাহ একটা ছেলে দাও, মেয়ে তো হয়ে গেছে দুই তিনটা, আল্লাহ একটা ছেলে দরকার, এবার ছেলে দাও। তো ছেলে তো আল্লাহ দিয়ে দিয়েছে, আর সেই ছেলেই যখন আপনার বড় হয়ে গেছে তখন আপনি বলছেন যে তোমাকে আমি জন্মই দিতাম না, তোমাকে আতুর ঘরে গলা টিপে হত্যা করতাম, তাহলে সমস্যাটা কোথায়? আপনি ছেলে চেয়েছেন আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলা ছেলে দিয়েছে, সমস্যা কোথায়? আপনি ছেলে তো চেয়েছেন, সমস্যাটা এখানে, কিন্তু কেমন ছেলে দরকার এটা আপনি চান নাই। যে আল্লাহ আমাকে নেককার সন্তান দাও, আল্লাহ আমাকে হাফিজে কোরআন দাও, যেই ছেলে হাফিজে কোরআন হবে, যেই ছেলে আলিমে দিন হবে, যেই ছেলে মুবাল্লিগে দাওয়াতে ইসলামী হবে, যেই ছেলে নেককার হবে, পরহেজগার হবে, মা বাবার চোখের শীতলতা হবে, এমন ছেলেকে আমাকে দান করো। হ্যাঁ, তাহলে সমস্যাটা কোথায়? ওই দোয়ার মধ্যে। ইনফ্যাক্ট উই ডোন্ট নো হাউ টু সাপ্লিকেট, আমরা জানি না দোয়া কী করে করতে হয়, এটাই আমরা জানি না। আচ্ছা, আরেক সাহাবি একদিন দোয়া করছেন, ইয়া আল্লাহ আজ্জা বাজাল, আমাকে উমুক জান্নাতের উমুক মাকামের উমুক কক্ষটি, উমুক কামরা রুম, ওই জান্নাতের ওই কক্ষটা আমাকে দান করো। আল্লাহ রাসূল নিষেধ করলেন যে এইভাবে দোয়া করো না, তুমি জান্নাত চাও, তুমি জান্নাতুল ফেরদৌস চাও, কিন্তু জান্নাতের কোথায় আল্লাহ তাআলা তোমাকে রাখবেন এমন স্থান সেটা আল্লাহর ইচ্ছাধীন। আল্লাহ তাআলা যে তোমাকে জান্নাতে প্রবেশ করাবে এটাই তো আল্লাহর দয়া, কিন্তু আবার জান্নাতের মধ্যে অমুক জায়গা আমাকে দান করো, অমুক কক্ষ আমাকে দান করো, অমুক প্রাসাদ আমাকে দান করো, এটা হচ্ছে দোয়ার আদবের পরিপন্থী। তো দোয়া এমনভাবে করতে হবে দোয়ার মাঝে যেন আদব থাকে। দোয়া যে যে স্থানে কবুল হয়, যেমন আপনার শবে কদরের রাতে দোয়া কবুল হয়, শবে বরাতের রাতে দোয়া কবুল হয়, আরাফার ময়দানে দোয়া কবুল হয়, সিজদায় লুটিয়ে পড়ে নফল নামাজ যখন আপনি পড়বেন সিজদায় লুটিয়ে পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, আগেই বলেছি রোজা পালনরত অবস্থায় দোয়া কবুল হয়। অবশ্যই দোয়া কবুলের ক্ষেত্রে কখনোই তাড়াহুড়ো করা উচিত নয়। আল্লাহুম্মা আমিন বিরাহমাতিকা ইয়ার হামার রাহিম। কি দোয়া হলো কি হলো না, বান্দা কি চাইলো, আল্লাহ কি কবুল করলো, এত তাড়াহুড়া কিসের? ওয়াই তাড়াহুড়া কখনো করা যাবে না। তবে হ্যাঁ, অনেক সময় ফরজ নামাজের পর যদি সুন্নাতে মুয়াক্কাদা বাকি থাকে, সুন্নাতে মুয়াক্কাদা, মনোযোগ দিয়ে শুনবেন, সেক্ষেত্রে দোয়াকে দীর্ঘায়িত করা যাবে না ইমাম সাহেবের জন্য। ঠিক আছে না? তো ওই সময় দীর্ঘায়িত করা যাবে না, ওই সময় একটু শর্টে। কিন্তু আপনি যখন ব্যক্তিগতভাবে দোয়া করছেন, আপনার কিসের এত তাড়াহুড়ো, কিসের এত মানে জলদি রয়েছে? আপনি দোয়া করুন, ধীরে সুস্থে দোয়া করুন, কায়মনো বাক্যে চোখের পানি ছেড়ে দিন, চোখের পানি ছেড়ে দিন। কিতাবের মধ্যে এসেছে, বান্দা যখন তার গুনাহের কারণে অনুশোচনা করে অনুতপ্ত হয়ে, দুই ফোঁটা চোখে পানি যখন জমে যায়, গড়িয়ে পড়ে মাছির মাথা সমতুল্য, মাছির মাথা মাথা সমতুল্য দুই ফোঁটা পানি যখন গড়িয়ে পড়ে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন, তার গুনাহগুলোকে মাফ করে দেন। এরপরেও কি আমরা দোয়া করব না? করব। চলতে ফিরতে উঠতে বসতে শয়নে স্বপনে জাগরণে যখন আমাদের মনে পড়বে তখনই দোয়া করব, কোনো নিষেধ নেই, কোনো নিষেধ নেই। তবে আজানের যে সময়গুলো রয়েছে, আজান শুরু হয়নি, আপনি আগে থেকেই দোয়া করছেন, তো সেই দোয়া আপনি কন্টিনিউ করতে পারেন, এরপরে গিয়ে আপনি আজানের জবাব দেবেন। কিন্তু আজানের মধ্যে আপনি আপনার মতো করে দোয়া করা শুরু করে দিলেন, এটা হচ্ছে আজানের প্রতি উদাসীনতা বা আজানকে তুচ্ছ তাচ্ছিল্য করা। আজানের জবাব দেয়া এটা কি ওয়াজিব? জবাব দিতে হবে আজানের, সমস্ত কাজ থেকে বিরত হয়ে আজানের জবাব দিতে হবে। তবে আগে থেকে যদি আপনি খানারত অবস্থায় থাকেন, খাবার খাচ্ছেন, তো ওই সময় আপনি এটা কন্টিনিউ করতে পারবেন। কিন্তু আজান, আপনি কোনো কাজ শুরুই করেননি, আজান শুরু হয়ে গেছে এমন অবস্থায় আপনি আজানের জবাব আগে দিন। এরকম প্রতিটা বিষয় রয়েছে। তারপর মৃত ব্যক্তি, মৃত ব্যক্তি তো মনে করেন যখন ব্যক্তি মারা যায় তখন সে অসহায়, হ্যাঁ, তার একটু নেকির প্রয়োজন হয়, একটু দোয়ার প্রয়োজন হয়, একটু মাগফিরাতের উসিলার প্রয়োজন হয়, উসিলা, তো তখন তার জন্য দোয়া করা জানাজার পর, এটা অনেক বড় তার কল্যাণ রয়েছে, তার জন্য অনেক বড় উপকার। আপনি তো জীবিত কিন্তু সে তো মৃত, আপনার নেকি এখন বর্তমানে প্রয়োজন নাও হতে পারে কিন্তু তার প্রয়োজন আছে, কারণ তার আমলনামা বন্ধ হয়ে গেছে। হাদিসে পাকে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মত গুনাহ মাথায় নিয়ে কবরে প্রবেশ করবে, কিন্তু যখন কিয়ামতের দিন তাকে ওঠানো হবে, উত্থিত হবে, রিজারেকশন হবে তার, তখন সে গুনাহ থেকে মুক্ত হবে। আবার ব্যাখ্যাও আল্লাহ নবী নিজেই দিচ্ছেন কিভাবে, কেননা মুমিনদের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দেন। মৃত ব্যক্তির গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন মুমিনের দোয়ার বদৌলতে। তাহলে মুমিনের দোয়া মৃত ব্যক্তির জন্য কাজে লাগলো কি লাগলো না? লাগলো। তো আল্লাহর রাসূল বলছেন মৃত ব্যক্তির জন্য দোয়া করতে, আর আমি আপনি বলছি দোয়া করা যাবে না। তো আমি আল্লাহর রাসূলের শুনবো নাকি যে ব্যক্তি নিষেধ করছে তার কথা শুনবো? আল্লাহর রাসূলের কথা শুনবো। দেখুন, দোয়া আমাদের সর্বক্ষেত্রে সর্বাবস্থায় করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজের পূর্বে ভালো ভালো দোয়া। আচ্ছা, দোয়া কিভাবে আপনি করবেন? দোয়া যখন আপনি শুরু করবেন, আল্লাহ তাআলার হামদ দিয়ে শুরু করবেন, প্রশংসা। প্রথমে দরুদে পাক পড়ে নিলেন, আল্লাহ তাআলার প্রশংসা করলেন, হ্যাঁ, আল্লাহ তাআলার হামদ সানা করার পরে, এরপরে আপনি আপনার দোয়া করলেন। আচ্ছা, দরুদে পাক কেন পড়তে হবে, কেন এটার প্রয়োজনীয়তা? কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে দোয়া যখন করে বান্দা, দোয়া যখন করা হয় সেটা মধ্য আকাশে গিয়ে, আসমানে গিয়ে সেটা ঝুলন্ত অবস্থায় থাকে, দোয়া কবুল হয় না। কিসের কারণে হয় না? দরুদে পাক পাঠ না করার কারণে হয় না। তো আমরা দোয়ার পূর্বেও দরুদ পড়ব, দোয়ার শেষেও। তাহলে কি হয়ে গেল? এটা ব্লক হয়ে গেল, দোয়াটা লক হয়ে গেল। কিসের মাধ্যমে? দরুদ নামক তালার মাধ্যমে লক হয়ে গেল। তখন সেই দোয়াটা আপনার নির্দ্বিধায় নিঃসন্দেহে কবুল হয়ে যাবে। তাহলে কি করব আমরা? দোয়া পূর্বে দরুদ পড়ব, দোয়ার শেষেও দরুদ পড়ব। অনেক দরুদ আছে, শুধু দরুদি ইব্রাহিম, হ্যাঁ, দরুদি ইব্রাহিম হচ্ছে উত্তম আফজাল, কিন্তু অনেক এমন দরুদ আছে যেটা দোয়া কবুলিয়াতের মাধ্যম হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
ইখলাসে মন